हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो 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 हरे हरे। हरे कृष्णा, আমরা সকল ভক্তবৃন্দ যারা উপস্থিত হয়েছেন অনলাইনের মাধ্যমে, দূর দূরান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সকলকে আমরা বিশেষ প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমরা বিশেষ কৃপা লাভ করতে চলেছি পরম পূজ্যপাদ শিষ্যমত ভক্তি বিকাশ স্বামী গুরুদেব ওনার কাছ থেকে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনে, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তির শৈল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, প্রভুপাদের অন্যতম কৃপাধন্য শিষ্য এবং ইসকনের অন্যতম একজন দীক্ষাগুরু এই ব্রাহ্ম মধ্য গৌড়ীয় পরম্পরাতে, শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারাতে, শৈল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভাবাদর্শে, শিষ্যমত ভক্তি বিকাশ স্বামী গুরু মহারাজ উনি বিশেষ কৃপাপরবশ হয়ে আমাদেরকে তার অমীয় কথা, অমীয় বাণীর মাধ্যমে আমাদের অজ্ঞান অন্ধকার দূরীভূত করার জন্য সম্মত হয়েছেন। তো আজকের এই শুভ মহতি সন্ধ্যাতে আমরা মহারাজের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করব, প্রশ্নের উত্তর শ্রবণ করব, যে প্রশ্নগুলি আমাদের অনাদি অনন্তকাল ধরে এই জড়জগতে ক্লেশ ক্লিষ্ট মায়াবদ্ধ অবস্থা থেকে মুক্ত করার জন্য আমাদের মধ্যে সেই প্রশ্নগুলি রয়েছে। আর শ্রীমদ্ ভাগবতমে আমরা দেখতে পাই শৌনকাদি ঋষিগণ প্রশ্ন করেছিলেন সুত গোস্বামীর কাছে, এবং সুত গোস্বামী অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন তাদের এই প্রশ্ন শুনে এবং বলেছিলেন মুনয়ঃ সাধু পৃষ্ঠহম ভবাদ্ভির লোকমঙ্গলম, যে এই প্রশ্নগুলি অত্যন্ত মঙ্গলময় কেন তা কৃষ্ণ বিষয়ক, ইয়ৎকৃতে কৃষ্ণ সম্প্রশ্ন, কৃষ্ণ বিষয়ক যেহেতু তাই সেগুলি অত্যন্ত মঙ্গলদায়ক এবং ইয়েনাত্মা সুপ্রসিদ্ধতি, এবং সেগুলি আমাদের হৃদয়কে প্রসন্ন করতে পারে। এবং পরীক্ষিত মহারাজ প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, সুখদেব গোস্বামীও একই রকম উত্তর প্রদান করেছিলেন যেহেতু তা কৃষ্ণ বিষয়ক বরিয়ান এসুতে প্রশ্ন। তো আজকেও সেই কৃষ্ণ বিষয়ক প্রশ্ন আমরা এখানে জিজ্ঞেস করবো মহারাজের কাছে। আমাদের জীবন, মানব জীবনের উদ্দেশ্য জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। এই জগতে অনেক আমরা তত্ত্ব জিজ্ঞেস করি বা তথ্য জিজ্ঞাসা করি এটা কি, ওটা কি, এটা কি হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো কিন্তু পারমার্থিক তত্ত্ব, ব্রহ্ম জিজ্ঞাসা, তত্ত্ব জিজ্ঞাসা, পরতত্ত্ব জিজ্ঞাসা, যা আমাদের প্রকৃত জিজ্ঞাসা করা উচিত, এটাই আমাদের জিজ্ঞাসা করা উচিত, একমাত্র জিজ্ঞাসা হওয়া উচিত, সেই পরতত্ত্ব জিজ্ঞাসা নিয়ে আমরা মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করবো আজকে। তো মহারাজ এই জড়জগতে, এই জড়জগতে উনি সুদূর যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে উনি এই ধরনের আবির্ভূত হয়েছিলেন, এবং সেখান থেকে ইংল্যান্ডে, যুক্তরাজ্য ইংল্যান্ডে তিনি আবির্ভূত হয়েছিলেন, এবং সেখান থেকে উনি এই ভারত ভূমিতে, প্রাচ্য ভূমিতে এসে আমাদের কাছে কৃপা আশীর্বাদ বিতরণ করছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর ভাষা, গৌর ভাষা, গৌর দেশের বঙ্গ ভাষায় উনি আমাদের কাছে কৃষ্ণ কথা প্রচার করছেন, আমাদেরকে শেখাচ্ছেন। এই যে বাঙালি আমরা বলতে পারি, আমরা অনেকে গর্ব করি আমরা বাঙালি, আমরা এই আমরা সেই, আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু এই যে আসল বাংলার সংস্কৃতি, গৌড়ের সংস্কৃতি, গৌরাঙ্গ মহাপ্রভুর সংস্কৃতি, তার ধারক বাহক হিসেবে মহারাজ আমাদের কাছে এক বিশেষ অগ্রদূত হয়ে রয়েছেন। তো আজকে সেই ভাষাতে, মিষ্টি ভাষায় আমরা মহারাজের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করব, প্রশ্নের উত্তর শ্রবণ করব। তা আপনাদেরও যা প্রশ্ন আছে আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন, এখানে আমরা শেষের দিকে এখান থেকে কিছু প্রশ্ন নেব, আর ইতিমধ্যে কিছু প্রশ্ন পেয়ে গিয়েছি আমরা, সেখান থেকে আমরা কিছু প্রশ্ন মহারাজের কাছ থেকে শ্রবণ করব। তো মহারাজ যদি অনুমতি প্রদান করেন আমরা প্রথম প্রশ্ন পড়া শুরু করছি।
আমি একটা কথা বলছি যে প্রথমটি কথা আছে যে বাংলা আমার মাতৃভাষা নাই তো, এবং আমি এখন দক্ষিণ ভারতে থাকি, আমার অভ্যাস নাই বাংলায় কথা বলতে। তো আমার কথার মধ্যে অবশ্যই অনেক কিছু ভুল ত্রুটি হবে, তো আপনারা সকলে আপনাদের নিজের গুণে ক্ষমা করবেন। দ্বিতীয় কথা আছে যে কৃষ্ণ সম্বন্ধে প্রশ্ন এবং উত্তর হবে। আমি চেষ্টা করব উত্তর দিতে। বিষয় বিশাল আছে। ভগবত তত্ত্ব বিজ্ঞানম ভগবতে বলা হয়, এই বিজ্ঞান হচ্ছে ভগবত ভগবানের সম্বন্ধে। তো সাধারণ ভৌতিক বিষয়ের মধ্যেও অনেক কিছু বুঝতে হবে, যেমন সাধারণ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান। তো সর্বপ্রথমে সব কিছু বোঝা যাবে না, স্টেপ বাই স্টেপ আমরা বুঝতে পারি। তো অবশ্যই অনেক প্রশ্ন হবে এই আধ্যাত্মিক বিজ্ঞানের সম্বন্ধে, কিন্তু এই ক্ষণে সব কিছু বোঝা সম্ভব হয় না। আমরা সর্বপ্রথমে যাতে আমরা এই সকল তত্ত্ব বুঝতে পারব, আমাদের হরিকৃষ্ণ নাম জাপ করতে হবে, শ্রীল প্রভুপাদের সমস্ত গ্রন্থ নিয়মিত রূপে পাঠ করতে হবে, এবং এইভাবে ধীরে ধীরে উপলব্ধি আসবে। তো অনেক প্রশ্ন আছে, প্রত্যেক প্রশ্নের উত্তর বিশাল হতে পারে, কিন্তু সময় সীমিত আছে, সেই জন্য আমি সংক্ষেপেই উত্তর দেব। এবং বিশদভাবে সব কথা বোঝার জন্য আপনারা অবশ্যই শ্রীল প্রভুপাদের সকল গ্রন্থ পাঠ করুন। তো প্রথম প্রশ্ন বলো।
আমরা প্রথম প্রশ্ন পড়ছি সুদূর বাংলাদেশ থেকে, চট্টগ্রাম রাউজান গহিরা থেকে প্রশ্ন করেছেন বিজয়া ভৌমিক। প্রশ্ন হচ্ছে, হরে কৃষ্ণ, গীতার ১৩ অধ্যায়ের ৩২নং শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলেছেন, জড় শরীরের সংস্পর্শে আসার ফলে যেসব কাজ সম্পাদিত হয় তা জীবাত্মাকে আবদ্ধ করতে পারে না। কিন্তু জীবাত্মা তো এই জগতে আবদ্ধ হয়ে আছে, তাহলে উপরিউক্ত তত্ত্বটি কি সাংঘর্ষিক নয়?
খুব ভালো প্রশ্ন। মাতাজি পুঙ্খানুপুঙ্খ ভাবে শিল প্রভাদে গ্রন্থ পড়ছেন। আমি এখনই বলেছি যে ভগবত তত্ত্ব বিজ্ঞান বিশাল এবং জটিল আছে অনেক কিছু, সেই জন্য এই উত্তর বুঝতেই আমাদের খুব মনোযোগ সঙ্গে শুনতে হবে এবং তার উপরে আমাদের মনন করতে হবে। অবশ্যই এই কথা সমান বর্ণনা, মানে কর্ম এবং কর্ম ফলে বিষয়ে সমান বর্ণনা বিরুদ্ধে সেই রকমই, যেমন বিরোধী বাক্য আছে। আমরা বারবার শুনেছি যে আমরা এই জড় জগতে আবদ্ধ আছি কারণ আমরা কর্ম করি, এবং সেই কর্ম করা থেকে কর্মফল হয়, এবং এইভাবে পুনরাপি জননম, পুনরাপি মরণম, পুনরাপি জননী জঠরে শয়নম, আমাদের বারবার জন্ম নেওয়া হয়, বারবার মৃত্যু প্রাপ্ত হয়। কিন্তু শাস্ত্রায় আরও বিরোধী বাক্য হয় না, কিন্তু আমাদের সীমিত দৃষ্টি থেকে সেটা বিরোধী মত হতে পারে। শাস্ত্রায় আছে এই কথা, অসঙ্গ হইয়ায়ং পুরুষ, মানে জীবাত্মা আসল সঙ্গ হয় না জড় প্রকৃতির সাথে। এবং গীতায় ভগবদ গীতায় পঞ্চম অধ্যায়ে অষ্ট এবং নয় নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নৈব কিঞ্চিত করোমীতি যুক্ত মন্যৈত তদ্ভবিত পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন অশ্নন গচ্ছন স্বপন স্পশন প্রলপন বিসৃজন গৃহ্ণন উন্মিশন নিমিশন অপি। ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থে ইসু বর্তন্ত ইতি ধারায়ন। ধন্যবাদ। চিন্ময় চৈতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা ও নিশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃত পক্ষে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয় বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজেই কিছুই করছেন না। এখন পাইছি ওই গীতা 13 নম্বর অধ্যায় 35 নম্বর শ্লোকে, এখন প্রিন্ট আউট পাইছি, অনুবাদ। ব্রহ্মা ভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অবৈ এই আত্মা অনাদি নির্গুণ ও জড় প্রকৃতির অতীত। হেই কৌন্থেয়, জড় দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না। তাৎপর্য খুব ছোট টাইপ আছে। জড় দেহে জন্মা হওয়া ফলে মনে হয় যেন জীবে জন্ম হলো, কিন্তু প্রকৃতপক্ষে জীব শাশ্বত সনাতন, তা জন্ম হয় না এবং জড় দেহে স্থিত হলেও সেই গুণাতীত ও শাশ্বত, তাই তা কখনো বিনাশও হয় না। স্বভাবত সেই হচ্ছে আনন্দময়, সেই নিজেই কোনো রকম জড় কার্যে নিযুক্ত হয় না, তাই জড় শরীরের সংস্পর্শে আমার ফলে যেই সমস্ত কর্ম সম্পাদিত হয় তা তাকে আবদ্ধ করতে পারে না। তো ব্যাপার আছে যে দুই দৃষ্টিকোণ থেকেই এই বিষয় দেখতে হবে। দুই দৃষ্টিকোণ মানে প্রকৃতপক্ষে আত্মা চিন্ময় আছে, সচ্ছেদ আনন্দময়, কিন্তু এবং সেই জন্য জড় প্রকৃতির সাথে কোনো আসল সংস্পর্শ কখনো হয় না। কিন্তু যেহেতু আমরা এই জড় প্রকৃতির মধ্যে প্রবেশ করেছি, আমরা মনে করি যে এই শরীর আমি, প্রকৃতপক্ষে শরীর ক্ষণস্থায়ী আছে, এই শরীরে জন্ম আগে আমি ছিলাম কারণ আমি সনাতন আত্মা আছি, এবং শরীরের পতন মরণ পরে আমি থাকব। সেই জন্য সেই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারি যে আমার আসল কোনো সংস্পর্শ কখনো হয় না শরীরের সাথে, সারা জড় প্রকৃতির সাথে। কিন্তু যেহেতু আমরা আত্মা পরিচয় করি এই শরীরের সাথে, সেই জন্য ভগবানের জড় মায়া দ্বারা আমরা মনে করি যে আমি এই শরীর আছি, আমি ইংরেজি আছি, আমি বেঙ্গালি আছি, আমি পুরুষ আছি, আমি নারী আছি, আমি শিক্ষিত আছি, আমি বড় মানুষ, আমি ছোট, এইরকম জড় উপাধি থাকে, এবং কর্মফল অনুসারে আমরা দেহ অনেক দেহ পাই। কিন্তু প্রকৃতপক্ষে এই সকল স্বপ্নের মতো, এর সম্বন্ধে আমি আরো কিছু বলবো, আমি কিছু নোট করেছি এর সম্বন্ধে। তো পঞ্চম অধ্যায় গীতা থেকে এখন একটু পাঠ করেছি। যারা চিন্ময় চেতনায় অধিষ্ঠিত আছে তারা বুঝতে পারে যে আমি আমি আত্মা আছি, আমি কিছুই করি না, কিন্তু সকল ইন্দ্রিয়া আমার সকল ইন্দ্রিয়গুলো জড় বিষয়ের সাথে যুক্ত হয়, কিন্তু আমি এই সকল কার্যকলাপ থেকে অতীত আছি। সেইটা উপলব্ধি করলেই আমাদের মুক্তি হয়, সেইটা উপলব্ধি না করলে আমাদের বন্ধন হয়। কি বন্ধন কি আছে? সেইটা মায়া। সে মনে করে যে আমি এই শরীর আছি, আমি অনেক কিছু করি, সেই মায়া, সেই বুদ্ধি, সেই ভুল ধারণা দ্বারা আমাদের পুনর্জন্ম হয়, কর্মফল ভুক্ত হয় ইত্যাদি। আমরা মায়াতে, মায়া প্রভাবে আমরা এক খুব দীর্ঘ দু সপ্তাহের মধ্যে আছি সেই রকমে। একটা শ্লোক আছে ভাগবতের দশম স্কন্ধ থেকে, যথা শয়ান আত্মানম বিষয়ান ফলমেব চ অনুভুঙ্ক্তেভ্য সত্যার্থে তথা নৌত্যবুদ্ধো ভবম। যাতে শয়নাবস্থাতে একজন শয়নাবস্থাতে স্বপ্নায় একজন দেখছে যে ও অনেক কিছু চলছে, আমি ওই সকালের মধ্যে আছি, তো সেইটা আমাদের অবস্থা। আমার রাত্রে স্বপ্ন দেখি এবং ঘুম ভেঙে যাওয়ার সাথে স্বপ্ন তো ভুলে যায়, কিন্তু দিনের সময় আমরা অনেক কিছু দেখি, মৃত্যু পরে ওই সকলের সাথে আমাদের আর কোনো সম্বন্ধ থাকবে না এবং সব কিছু ভুলে যাবে। তো এর কি অর্থ আছে? যে রাত্রেবেলা আমরা স্বপ্নায় অনেক কিছু দেখি যা প্রকৃতপক্ষে মিথ্যা হয়, এবং সারা জীবনের মধ্যে আমরা অনেক কিছু দেখি, কিন্তু মৃত্যুর সাথে সাথে আর সেটা আর আমার আর দর্শন হবে না, স্পর্শন হবে না, সেটা দীর্ঘ স্বপ্ন মতো মায়া। তা আসল অস্তিত্ব হয় না। এই শ্লোকে তাৎপর্য থেকে আমি পাঠ করছি। অসঙ্গ হইয়াং পুরুষ, পুরুষ মানে আত্মা, কোনো কিছু প্রকৃত সংযোগ হয় না জড় প্রকৃতির সাথে। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে আর একটা শ্লোক আছে যার মধ্যে প্রায় একই কথা বর্ণিত হয়, অর্থে হি অবিদ্যমানেপি সংসৃতে নানিবর্ততে ধ্যায়তো বিষয়ানস্য স্বপ্নে নার্থাগমো যথা। স্বপ্নে, স্বপ্নে অনুবাদ, যে ব্যক্তি ইন্দ্রিয় তৃপ্তি ধ্যানে জড় জীবনের ভাবনায় মগ্ন, সেই ব্যাপারগুলির বাস্তব আশ্চর্য না থাকা সত্ত্বেও ঠিক দুঃস্বপ্নের অভিজ্ঞতা মতো তার মন থেকেই বিতরিত হয় না, তার আসল অস্তিত্ব হয় না, কিন্তু দুঃস্বপ্নের মধ্যে যেমন সেটা থাকে মনে। অনুবাদ নেই, তাৎপর্য থেকে পড়ছি এই শ্লোকে, একাদশ স্কন্ধ ২২ নম্বর অধ্যায় কি বলে 56 নম্বর শ্লোক থেকে, কেউ হয়তো আপত্তি করতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ যদি বারবার বলতে থাকেন যে জাগতিক জীবন মিথ্যা, তাহলে আর তা নিবৃত্ত করতে কেন চেষ্টা করতে হবে। সেই জন্য ভগবান ব্যাখ্যা করেছেন যে বাস্তব না হলেও দুঃস্বপ্নে অভিজ্ঞতা যেমন মানুষের মানুষের কিছু ছাড়ে না, তেমনি ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্ত ব্যক্তির জীবনে ভগবান না চলতে থাকে। আমি ঠিক মতো পড়ছি না, জীবনে ভোগ বাসনা চলতে থাকে অবিদ্যমান। শব্দটির অর্থ অস্তিত্ব নেই, জড় জীবন হচ্ছে মনগড়া ধারণা উপর আধারিত। তখন সেই চিন্তা করে আমি একজন পুরুষ, আমি স্ত্রীলোক, আমি ডক্টর, আমি বিশ্ববিদ্যালয়ে কার্য পরিচালক সভা একজন সদস্য, আমি রাস্তা ঝাড়ুদা ইত্যাদি ইত্যাদি। বদ্ধজীব তার জড় দেহে কাল্পনিক পরিচয় ভিত্তিক কার্য উৎসাহের সঙ্গে সম্পাদন করে। এইভাবে আত্মা অস্তিত্ব থাকে, দেহ থাকে, কিন্তু দেহের সঙ্গে তা মিথ্যা পরিচয় স্থায়ী হয় না। মিথ্যা ধারণা ভিত্তিক জড় জীবনে বাস্তব অস্তিত্ব নেই। স্বপ্ন থেকে জেগে উঠা পর তা স্মৃতিপটে তা একটি অস্পষ্ট প্রতিফলন থেকে যেতে পারে। তেমনি ভগবানের প্রেমময়ী সেবায় রত হওয়া সত্ত্বেও তা পাপ কামে অস্পষ্ট প্রতিফলন তাকে সময় সময় বিলম্বিত করতে পারে। তাই আমাদের উচিত শ্রী উদ্ধবের নিকট প্রদত্ত ভগবান শ্রীকৃষ্ণের উপদেশাবলী শ্রবণ করে কৃষ্ণ ভাবনে শক্তিশালী হওয়া। তারপর আরেকটা ভাগবতের কথা এই সম্বন্ধে আছে, দ্বিতীয় স্কন্ধ থেকে। শিশুক উবাচ, আত্মমায়ামৃতে রাজন পরস্যানুভবাত্মনঃ নাগঠেতার্থ সম্বন্ধ স্বপ্ন দ্রষ্ট ইবাঞ্জস। স্বপ্ন দ্রষ্ট, স্বপ্ন। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা প্রভাবিত না হলে শুদ্ধ আত্মা শুদ্ধ চৈতন্য জড় দেহের সঙ্গে সম্পর্কিত হওয়া কোনো অর্থ হয় না। সেই সম্পর্ক স্বপ্ন দ্রষ্টা, স্বপ্ন দৃষ্ট দেহে কার্যকলাপ দর্শন করার মতো। সেজন্য এই গীতার মধ্যে মাতাজি যা পড়েছেন এবং যা সম্বন্ধে জিজ্ঞেস করেছেন, মানে সেই ব্যক্তি কোনো জড় কার্যে নিজেকে যুক্ত করে না, তা অর্থ হচ্ছে যে সেই রকম দেখা যায়, কিন্তু যদিও আমরা ওই সকল কার্যকলাপ থেকে আবদ্ধ হয় না, সেটা দেখা যায়। সেই রকম এই সকল ভৌতিক অস্তিত্ব আমাদের এই জড় জগতে সেটা বিরাট স্বপ্নের মতো, কিন্তু সেই স্বপ্নের মধ্যে আমরা দুর্ভোগ করি। এই তো সংক্ষেপে ব্যাপার, বুঝতে একটু কঠিন আছে, কারণ আদিকাল থেকে আমরা মনে করি যে শরীর আমি, এই শরীর আমার, এই কম্পুরুষের আগে আগে আমি খোকরের শরীরের মধ্যে ছিল, সেই সময় আমি বুঝলাম যে আমি যে আমি খোকর আছি। এই হচ্ছে ভৌতিক মায়া। প্রথম প্রশ্নে সংক্ষিপ্ত উত্তর দিয়েছি আশা করি, এর থেকে কিছু বুঝতে পেরেছেন।
হরে কৃষ্ণ, আমরা অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞ মহারাজ আপনার কাছে যে আপনি অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল ভাবে আমাদের কাছে মধুর ভাবে এই গূঢ় তত্ত্ব সহজ সরলভাবে বর্ণনা করার জন্য শিল প্রভুপাদের ধারায়। আমরা মাতাজির কাছ থেকে আরেকটা প্রশ্ন পেয়েছিলাম, এই প্রশ্ন আরেকটা প্রশ্ন করেছেন যে অনেক সময় ইসকন মন্দিরে কীর্তন করার সময় মাতাজিরা নৃত্য করেন, আবার মন্দিরে বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে যেমন জন্মাষ্টমী অন্নকূট উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতাজিরা একক বা দলীয় নৃত্য করে থাকেন, স্টেজ পারফরমেন্সেস। এই ব্যাপারে ব্যাপারটি বৈদিক শাস্ত্রের ভিত্তিতে প্রভুপাদ কিভাবে ব্যাখ্যা করেছেন?
এই ব্যাপার খুব বিবাদজনক আছে ইসকনের মধ্যে, দুই মুখ্য মত আছে এর সম্বন্ধে। একটা আছে প্রচারের জন্য ভালো, যদি মাতাজি ওই সকল নারী লোক তো স্টেজে নৃত্য করে অনেকে আকৃষ্ট হবে, অনুমত আছে যে আকৃষ্ট হতে পারে লোক কিন্তু ঠিক বুদ্ধিতেই আকৃষ্ট হবে না। এবং প্রাচীন পবিত্র বৈদিক সংস্কৃতিতে সেই রকম হয় না, কিন্তু অন্নপক্ষ ইস্কনের মধ্যে অন্নপক্ষ বলে যে না, কিন্তু যুগ তো আগের মতো হচ্ছে না, আধুনিক যুগে আধুনিক প্রথায় আধুনিক ব্যবহারে আমাদের সব কিছু হতে হবে, নয়তো কেউ আমাদের কথা শুনবে না। পাশ্চাত্য দেশে এই শ্রীল প্রভুপাদ অনুমোদন করেছেন যে তারা মাতাজি শিষ্যরা ও ড্রামা করবেন এবং ওই নৃত্য করবেন, কারণ শ্রীল প্রভুপাদ দেখেছেন যে সেখানে সেই দেশে সংস্কৃতি এই ক্ষণের মধ্যে পরিবর্তন করা সম্ভব হবে না। এবং তার মাতাজি শিষ্যরাও তার মনোভাবনা মনোবৃত্তি তো এই ক্ষণের মধ্যে পরিবর্তন করতে পারে না, কিন্তু শিল প্রপাত বলেছেন যে ভারতে এই সকল চলবে না। শিল প্রভুপাদ সুভাগ স্বামী মহারাজ, হয়তো আপনারা জানেন আমার পূজনীয় গুরু ভাই শিল প্রভুপাদ, ইনি বেঙ্গালী অপ্রাকৃত মহাপুরুষ আছেন, কিন্তু কলকাতায় তার জন্ম হল। এবার শিল প্রভুপাদ অনেকে বলেছেন যে ভগবত তত্ত্ব বিজ্ঞান পশ্চিম দেশে ভক্তরা থেকে আপনি শিখতে পারেন, কিন্তু সংস্কৃতি ব্যবহার আচরণ এই সকল ও ঘরে যা শিখেছেন তা পালন করুন। তো আমার কি মত আছে যে ইসকনে উচ্চমান হওয়ার উচিত, সর্বোৎকৃষ্ট সংস্কৃতি পুনর্স্থাপন করা, বৈদিক বর্ণাশ্রম সংস্কৃতি করা ইসকনে এই উদ্দেশ্য আছে। ওই নিজ সংস্কৃতিতে আমরা নিজ সংস্কৃতি যদি আমরা অবলম্বন করি কিন্তু কি কর কি হবে, আমরা শুধু হাস্যাস্পদ হবে, বড় বড় কথা বলি কিন্তু নিকৃষ্ট আচরণ আমরা করি। তো সেইটা আমার মত, সেই রকম হাওড় উচ্ছেদ না। নারীদের ভূষণ কি আছে, আমরা নারী, আমরা পুরুষ ও নারী নাই, আমরা সনাতন জীবাত্মা আছি, কিন্তু এইখান আমরা এই শরীরের মধ্যে আছে এবং শরীরের অনুসারে আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা এই জড়জগতে আবদ্ধ আছে তখন পর্যন্ত আমরা শরীরের অনুসারে কিছু করতে হবে না। আমরা খেতে হবে, শুতে হবে। তো মানুষ মানুষদের ধর্ম, মানুষের মানুষ ধর্ম পালন করবেন এবং স্ত্রী তো স্ত্রী ধর্ম পালন করবেন, এইভাবে সুশৃঙ্খল এই সমাজ চলবে। নারীদের ভূষণ আছে লজ্জা। আধুনিক যুগে খুব কম লোক সেটা মানে, কিন্তু সেটা বৈদিক সনাতন পবিত্র ধর্মে বিচার আছে। হরে কৃষ্ণ। এর সম্বন্ধে ইংরেজিতে আমি একটা বই লিখেছি, সেটা কি বলে বাংলায়, নারীরা কি প্রভু আছে, নাম মাতা আছে, সেটা ইংরেজিতে আছে, ইংরেজি হিন্দিতে ও পাওয়া যায়, বাংলায় অনুবাদিত হয়নি এখনো। আরো কি
হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। আমরা অত্যন্ত আনন্দিত আপনার কাছ থেকে এই
তথ্য। সবাই সবাই অত্যন্ত দুঃখিত হবে এই সকল কথা বুঝতে, কিন্তু আমাকে স্পষ্টভাবে কথা বলতে হবে না, সবাই মানবে না। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ। আমরা পশ্চিম মেদিনীপুর বালিচক হরিহরপুর থেকে প্রশ্ন পেয়েছি প্রসেনজিৎ দিন্দা। প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ মহারাজ, আমি আমি বাড়িতে একা একা থাকি, কথা বলার মতো কেউ নেই, মনের মধ্যে সবসময় খারাপ চিন্তা আসে, এমনকি আত্মহত্যার কথাও আসে সবসময়। প্রতিদিন ভগবানের পূজা করি, নিরামিষ খাবার খাই, জপ করি, এখন কি করব, এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি আছে, যদি সাহায্য করেন খুব ভালো হয়। হরে কৃষ্ণ।
তো এই প্রশ্নে প্রথম উক্তি আছে হরে কৃষ্ণ মহারাজ, ও শেষে উক্তি আছে হরে কৃষ্ণ। তো সকল প্রশ্নের উত্তর এই হরে কৃষ্ণ আছে। কি করতে হবে, হরে কৃষ্ণ। আমি কিভাবে খারাপ চিন্তা থেকে মুক্ত হতে পারি, হরে কৃষ্ণ। ভগবান এবং ভগবান নাম, ভগবানের নাম অভিন্ন। এই প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করে, খারাপ চিন্তা কিভাবে আমি খারাপ চিন্তা থেকে মুক্ত হতে পারি। এর সম্বন্ধে আমি একটা ছোট বক্তৃতা রেখেছি বাংলায়, সেটা ইউটিউবে পাওয়া যায়। জানে ওই পদ্মমুখ, আপনি জানেন ওই একটা খারাপ চিন্তা থেকে মুক্তি, আমার ওয়েবসাইটে পাওয়া যায়, বাংলায় আছে।
হ্যাঁ, আমি এটা শেয়ার করে দেব।
ঠিক আছে। আত্মহত্যা কত ও আসে সবসময়, সেটা আমি প্রার্থনা করছি সেটা করেন না। আপনার জীবন দন্দা আছে, আপনি প্রতিদিন জপ করেন, প্রতিদিন পূজা করেন, আপনার জীবন ধন্য আছে। আপনার জীবনের মধ্যে অনেক কিছু ভালো আছে, অভাব আছে সাধু সংজ্ঞা, সাধু সংজ্ঞা দরকার আছে। পশ্চিমবঙ্গে পরে আমাদের অনেক ভক্ত আছে, ইসকনের ভক্তরা, এবং আজকে সকল সুবিধা আছে না, ওই ফোনে না হোয়াটসঅ্যাপে আপনি ভক্তদের সাথে সঙ্গ করতে পারেন। তো পদ্মমুখ প্রভু, আপনি ব্যবস্থা করুন যাতে এই প্রসেনজিৎ ভক্ত প্রসেনজিৎ সংজ্ঞা আপনার সঙ্গ লাভ করতে পারেন অনদেব অনভক্তদের সঙ্গ দরকার আছে। সঙ্গে শক্তি কলিযুগে, কলিযুগে আমরা আধ্যাত্মিক শক্তি পাই সাধু সঙ্গ থেকে। হতাশা হওয়ার উচিত না, আপনার জীবন ধন্য আছে, কিন্তু সাধু সঙ্গ লাগবে। তারপরে আপনি অনেক কিছু ভালো করেন, সেটা সম্পূর্ণভাবে সিদ্ধ পূর্ণ হবে যদি সাধু সঙ্গ লাভ করতে পারবেন। অন্য প্রশ্ন
আমরা, হরে কৃষ্ণ, আমরা অন্য প্রশ্ন নিচ্ছি। আরেকটা প্রশ্ন নিচ্ছি বাংলাদেশ থেকেই, যশোর থেকে, রূপ দিয়া থেকে, অয়ন ঘোষ প্রশ্ন করেছেন। হরে কৃষ্ণ, আমার একটা প্রশ্ন ছিল, কোনো মানুষকে ভগবানের পথে আনার জন্য যদি মিথ্যা কথা বলতে হয় তাহলে সেটা কি অপরাধ হবে? আমার প্রশ্ন যদি খারাপ হয়ে থাকে ক্ষমা করে দেবেন।
খারাপ নাই, কারণ এই উদ্দেশ্য ভালো আছে। মিথ্যা কথা বলা কি দরকার আছে? এই সারা জগৎ চলছে মিথ্যায়, মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি এই শরীর, আমি খুব ভালো মানুষ, আমি জড় জগতে ভোগী, এই সকল হচ্ছে মিথ্যা কথা। ভগবানের অনন্ত দিব্য গুণ আছে, সেই সকল গুণে কীর্তন করলে লোকেরা ভগবানের ভক্তিতে আকৃষ্ট হবে। মিথ্যা কথা বলা কি দরকার আছে? ভগবান হচ্ছেন পরম সত্য, মিথ্যা কথাকে বলা কি দরকার আছে? হয়তো আমি এখন মনে কিছু পড়েছি, সম্ভব হয় এক সম্ভাবনা আছে যে একজন নাসিক আছে, না কৃষ্ণ ভক্তির বিরুদ্ধে আছে এবং প্রসাদ নিতে চায় না, কৃষ্ণ প্রসাদ। তো তার জন্য আমরা প্রসাদ দিতে পারি এমনি, যেমন সেটা সাধারণ খাদ্যের মতো একটা সন্দেশ নেন। আর সেই রকম লোককে যে এত প্রসাদ সেই আমরা না বলি এবং এমনি আমরা দিই, কিন্তু সাধারণত দরকার হয় না। যারা ভক্তিতে আকৃষ্ট হয় না তো তাদের পাশে আমরা হরি কীর্তন করি, যেমন ওই সারা পৃথিবীর মধ্যে আমাদের অনেক সংকীর্তন দল আছে, লন্ডন, প্যারিস, জার্মানি, সব জায়গায়, এবং সবাই শুনে। অনেকেই ভালো লাগে না, কিন্তু শুনলেই তাদের উপকার হবে। এবং বাবা শুনলে কি হয়, চৈত দর্পণ মার্জনম, তারা ভক্তি পথে আকৃষ্ট হবে। হরে কৃষ্ণ। বিশেষ করে বাংলাদেশে, কমপক্ষে হিন্দু সমাজের মধ্যে সবাই শুনেছেন কৃষ্ণ নাম। কিভাবে আপনি মিথ্যা কথা বলতে পারেন ভগবানের পথে লোকেরা নিয়ে আসার জন্য? কারণ সবাই জানেন ভগবান আছেন, কৃষ্ণ আছেন ভগবান। কিছু লোক যে কৃষ্ণ আছেন ভগবান সেটা মানে না, কিন্তু ওই ওই এলাকায় খুলনা, যশোর, প্রায় সব হিন্দু তো কৃষ্ণকে মানে না। অন্য কি প্রশ্ন?
অন্য আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। পরবর্তী প্রশ্ন করছেন বাংলাদেশেরই রাজশাহী জেলা থেকে, রাজশাহী বিভাগের নাটোর থেকে বলছেন।
কোন নাম্বার, কোন নাম্বার?
নাম্বার 5, তুষার সরকার। তিনি দশম শ্রেণীর ছাত্র। প্রশ্ন করেছেন যে হরে কৃষ্ণ প্রণাম দেবেন, আমি ছাত্র অবস্থায় কিভাবে নিষ্কাম কর্ম করব?
খুব ভালো প্রশ্ন, যে ছোট বয়সে নিষ্কাম হতে চাচ্ছে। নিষ্কাম এই শব্দ আমরা শুনি, নিষ্কাম কর্ম করতে হবে, কিন্তু সেটা নিষ্কাম কর্ম যোগ করা সম্ভব হয় প্রাচীন বর্ণাশ্রম ধর্ম মধ্যে, আজকাল সেই রকম চলে না। সেই জন্য সেই প্রাচীন কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ সেই বিধান এখন চলে না। নিষ্কাম আমরা হতে পারি যদি আমাদের সকল কামনা কৃষ্ণ সেবায় নিযুক্ত করে। জীবের স্বভাব আছে চিন্ময়, এই চিন্ময় মনে চেতনা আছে, চেতনার সাথে আশা কামা আকাঙ্ক্ষা এই সকল থাকে। সেই জন্য সম্পূর্ণভাবে নিষ্কাম হওয়া সম্ভব হয় না, কিন্তু এইভাবে আমরা নিষ্কাম হতে পারি মানে আধ্যাত্মিকভাবে আমরা সকল জগৎ জড় কামনা থেকে মুক্ত হয়ে আমাদের সকল কামনাই কৃষ্ণের সেবায় নিযুক্ত হওয়া, এইভাবে আমরা নিষ্কাম হতে পারি। ছাত্র জীবনে তো অনেক ছাত্র আছে যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করে, এর সম্বন্ধে মায়াপুরে আছে না ওই জাগ্রত কি বলে
জাগ্রত
ছাত্র সমাজ, তো তাদের সাথে আপনি যোগাযোগ করুন এবং তাদের থেকে আপনি অনেক রকম ভালো উপদেশ পাবেন যাতে ছাত্র জীবনে খ্রিস্ট ভক্তি করতে পারবেন। শুধুমাত্র নিষ্কাম হওয়া থেকে আরো অনেক ভালো আছে খ্রিস্ট ভক্তি কর। তো পদ্মমক আপনি ওই অনুসন্ধান পাঠান তো কিভাবে জাগ্রত ছাত্র সমাজের সাথে যোগাযোগ করা হয়।
হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। তো আপনি আমাদেরকে অত্যন্ত সুন্দর করে বর্ণনা করলেন যে কিভাবে ছাত্র জীবনে নিষ্কাম কর্ম করা যায় বা ছাত্র জীবন থেকেই জীবন সফল করার প্রচেষ্টা করা যায়। তো একই রকম আরেকটা প্রশ্ন আমরা এখন লাইভ প্রশ্ন নিচ্ছি, একটা প্রশ্ন একজন ভক্ত করেছেন একই রকমই। উনি প্রশ্ন করেছেন জম্মু থেকে, হরে কৃষ্ণ মহারাজ আপনার চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার প্রশ্ন হলো যে কিভাবে নিজেকে আরো বেশি করে ভগবানের সেবায় নিয়োগ করব, কারণ আমাকে চাকরিও করতে হয় এবং আমি জম্মুতে থাকি, জম্মু ইসকন আমার রুম থেকে 15 কিলোমিটার, তাই সবসময় যেতে পারি না। আমি ভাগবত রেখেছি আমার কাছে, আমার মনে হয় চাকরি ছেড়ে দিয়ে ভগবানের সেবাতে আরো মন দিই, কিন্তু বাড়িতে বাবা মা থাকার ফলে সম্ভব হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আগের প্রশ্ন ছিল ছাত্র জীবনে কিভাবে ভক্তি করবেন বা নিষ্কাম করবেন, এখন হচ্ছে চাকরি জীবনে কিভাবে ভগবানের ভক্তি করবেন।
আজকাল এইরকম ইন্টারনেটে সুযোগ সুবিধা আছে, তো এইভাবে সাধু সঙ্গ পাওয়া যায়। আধুনিক বিজ্ঞানে একটা অবদান আছে। তো চাকরি জীবন একটা সমস্যা হতে পারে, যে আমি আগে বলেছি যে সাধু সঙ্গ করার দরকার আছে, অসৎ সঙ্গ সেটা খুব বড় সমস্যা আছে ভক্তি জীবনে। যদি এখনো বিবাহ করিনি এবং যদি মন আছে সারা জীবন উৎসর্গ করো ভগবানের সেবায় ব্রহ্মচারী জীবনে, সেটা করতে পারলে সেটা ভগবানের ভক্তি করার জন্য খুব সুবিধা হয়, সব কিছু অনুকূল হয়, তো সেটা করতে পারলেই সবচেয়ে ভালো হবে। এখন চাকরি করা অবস্থায় অনেক গৃহস্থ আছে যারা চাকরি করে এবং ঘরে খ্রিস্ট ভক্তি করে। একটা ব্যাপার আছে যে অনেকে অত কাজ করে যায় তাদের কাছে সময় নাই ভক্তি করার জন্য। ভক্তি করার জন্য তো খুব বড় উঠে হবে, ব্রহ্ম মুহূর্তের মধ্যে মঙ্গলারতি করতে হবে, মালায় জাপ করতে হবে, আরতি করতে হবে, এই সকল কিছু করতে হবে। কিন্তু আজকাল কি হয়, অনেকে ও 14-15-16 ঘন্টা প্রতিদিন তার থেকে অধিক কাজ করে, সেই রকম অবস্থায় কি করে ভক্তি করা সম্ভব হয়? যদি সেই রকম গাধার মতো কাজ করেন, আমার পরামর্শ আছে সেটা ছেড়ে দেন। এই কীভাবে জীবন যাপন করা হয়, শুধুমাত্র কি কি আছে, শুধুমাত্র কাজ 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 কাজ, সেটা অমানব সেই রকম জীবন। কিন্তু অনেকে আবদ্ধ আছে কারণ ঘরে টাকা নাই এবং টাকা নিতে হবে, খুব কঠিন অবস্থা আছে, খুব কঠিন অবস্থা, সে তো বুঝি। যত কিছু সম্ভব হয় চেষ্টা করুন, তো কিছু সময় আছে না, তো চব্বিশ ঘন্টায় আপনি তো চাকরি করেন না, তো ছুটির সময় আপনি আরো বেশি মালা করতে পারেন। ওই সকালবেলা খুব বড় উঠা মঙ্গলাটি করে যত কিছু সম্ভব হয় আপনি করুন। এর সম্বন্ধে আমি একটা বই লিখেছি শিল প্রপাত এবং সব পূর্বাচার্যের উপদেশ অনুসারে, সেটা বাংলায় কি বলে, নবীন ভক্তদের জন্য কৃষ্ণ ভক্তি অনুশীলনের পন্থা। সেটা মায়াপুর থেকে পাওয়া যায় না, আমার ওয়েবসাইট থেকে পাওয়া যায়, বাংলায় প্রকাশিত, আমি ইংরেজিতে লিখেছি। আর একটা বই আছে বাংলাদেশে পাওয়া যায়, আমি বাংলাদেশে থাকার সময় সেটা প্রায় 40 বছর আগে আমি লিখেছি, বৈষ্ণব শিক্ষা ও সাধনা কি করতে হয়। আর একটা প্রশ্ন আছে এই লিস্টের মধ্যে, আমাদের কি করতে হয় দিনের মধ্যে, কিভাবে দিন আচার্য সম্বন্ধে, তো সেই দুটি বইয়ের মধ্যে বিশদভাবে আপনারা উত্তর পাবেন। সাধু সঙ্গ করা দরকার আছে, যদি ব্যক্তিগতভাবে উপলব্ধ হয় না জামুতে, না ওই জায়গায় যার মধ্যে আপনি এখন বসবাস করেন, তো আপনি ইন্টারনেটে, যেমন এখন আপনি ইন্টারনেটে সঙ্গ লাভ করছেন, এবং যত কিছু সম্ভব হয় আপনি চেষ্টা করুন ভক্তি করতে। আমাদের উদ্দেশ্য এবং ইচ্ছা, ভক্তি করার জন্য ইচ্ছা যদি শুদ্ধ হয়, আন্তরিক হয়, তো অবশ্যই ভগবান কৃষ্ণ অন্তর্যামী ভগবান আমাদের হৃদয়ের মধ্যে রয়েছেন, ইনি অবশ্যই আমাদের সাহায্য করবেন, যাতে আমাদের পথ পরিষ্কার হবে ভক্তি করতে। কিন্তু আর একটা কথা বুঝতে হবে, কষ্ট না করলে খ্রিস্ট মেলিবে না। ভক্তি পথে অনেক প্রতিবন্ধক আসে, সেই সকল মায়া পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে আমাদের ভক্তি মজবুত হয়ে যায়। হরে কৃষ্ণ। আর কি এখন শেষ করি আজের জন্য, না তো একটা আরো প্রশ্ন নেব নাকি?
আপনার ইচ্ছা মহারাজ, প্রশ্ন তো আছে, অনেকগুলি প্রশ্ন আসছে, আরো
অনেক 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 অসংখ্য প্রশ্ন,
লাইভও কিছু প্রশ্ন আছে, তো আমরা
একটা আর একটা
তাহলে আমরা একটা লাইভ প্রশ্ন নিয়ে নেই। প্রশ্ন করেছেন সুন্দর গোপাল প্রভু কলকাতা থেকে, আমার প্রশ্ন, জপ মেশিন ব্যবহার করে কি অতিরিক্ত জপ করা যায়?
সবচেয়ে ভালো তুলসী মালিকার উপরে জপ করো, শিল প্রভুপাদ হরিনাম দীক্ষা দেওয়ার সময় তো মালা দিয়েছিলেন, না মালা দিতেন, তো মেশিন দিনে কম পক্ষে ষোলো মালা জপ মালায় করা সবচেয়ে ভালো। আসলে এই অভ্যাস ওই জপ যন্ত্র জপ করা সেটা আমি বেশি অনুমোদন করি না, কারণ সবচেয়ে ভালো এক উপবেশন একবার বসে জপ করো, সেটা সবচেয়ে ভালো। কিন্তু বুঝি যে আধুনিক জীবন প্রথায় অনেকে সেই রকম করতে পারেন, যেমন এখন জম থেকে একটা প্রশ্ন হলো চাকরি জীবনে কিভাবে কৃষ্ণ ভক্তি করা হয়, তো সবচেয়ে ভালো আসলে এইভাবে করা উচিত, মালায় কমপক্ষে ষোলো মালা জপ করা হয়, আরো বেশি করতে পারলে অন্য সময় মেশিনে ঠিক আছে ভালো, তবু সবচেয়ে ভালো আছে মালায়। আমাদের গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা আছে না, এই আধুনিক যুগের আগে আমার কত কিছু অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি যায় আমরা বলি, অনেক অনেক বৈষ্ণব ছিলেন, এই সকলে এই মালায় জাপ করতেন। আমরা এখনো বর্ণনা পাই না যে চৈতন্য মহাপ্রভুরা রূপ গোস্বামী মেশিনে জাপ করতেন, সেই সময় ছিল না সেই রকম মেশিন, কিন্তু শাস্ত্রায় সবসময় কথা আছে যে মালায় আমাদের জাপ করে, সবচেয়ে ভালো জপ মালা তুলসী মালায়, তুলসী মালায় জপ কর। আর দেখা যায় যে মেশিনে ভক্তরা জপ করে, কিন্তু অনেকবার মানে অন্যদের সাথে আলাপ করে এবং কোথায় কোথায় গেছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমি সেখানেও গেছি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, অন্য মনস্কায় জপ করা সেটা ভালো হয় না।
লাস্ট প্রশ্ন নিয়ে শেষ করছি আজকে, ইউটিউব থেকে প্রশ্ন করেছেন একজন ভক্ত শঙ্খজিৎ, প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ, একজন 85 বছরের বৃদ্ধা অসুস্থ থাকার কারণে একাদশী না করার জন্য কোনো অসুবিধা হবে কি?
না, শাস্ত্রায় বলা আছে যে 80 বছর বয়স পর্যন্ত একাদশী ব্রত পালন করার দরকার আছে, সেটি উত্তর। অনেকে ডায়াবেটিস পেশেন্ট তো ঠিক মতো পালন করতে পারে না, তো একাদশী ব্রত পালন করা খুব দরকার আছে, কিন্তু যদি 80 বছর বয়সের উপরে আছে না যে কোনো অসাধারণ অবস্থা আছে, আমরা যদি ঠিক মতো পালন করতে পারি তার মধ্যে কোনো ভাব হয় না।
অত্যন্ত ধন্যবাদ মহারাজ,
হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে, তো আপনার পদ্মমুখ থেকে আমাকে আশীর্বাদ দেন।
হরে কৃষ্ণ, আপনার চরণ কমলে আমরা অনন্ত করে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি আপনার এই অমূল্য সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের এই অজ্ঞান অন্ধকার দূর বিদূরিত করার জন্য। আজকে
সকালের সময় অমূল্য আছে, সময় নষ্ট করেও না, সবসময় খ্রিস্ট সেবা করুন। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ,
তো আবার আমরা করবো তার সম্বন্ধে আমরা পরে আলাপ করব, ঠিক আছে?
আমাদের কাছে আরো অনেকগুলো প্রশ্ন আসছে, আর অনেক ভক্তরা খুব আগ্রহী আপনার কাছ থেকে শ্রবণ করার জন্য, তাই আমরা আপনার কাছে অনুরোধ করছি আবারও আমাদেরকে কৃপা প্রদান করার জন্য নিয়মিত।
ঠিক আছে, পরে আমরা আলাপ করব, ব্যস্ত করব। হরে কৃষ্ণ, জয় শ্রীলা প্রভুপাদ,
হরে হরে, জয় শ্রীলা প্রভুপাদ।